কথাবার্তা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ ১৯শে এপ্রিল বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাজধানীর নবাব ইউসুফ মার্কেটের পলেস্তারা খসে পড়ছে, ঝুঁকিতেই চলছে বিক্রি বার্তা প্রথম আলো। বিএনপি অগ্নি সন্ত্রাসের পায়তারা করছে, ওবায়দুল কাদের ইত্তেফাক। মির্জা ফখরুল বললেন, জিয়া পরিবারকে রাজনীতির বাইরে রাখার হীন চক্রান্ত করছে সরকার নয়া দিগন্ত। সারা দেশের ঈদের জামাত ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, আইজিপি বাংলাদেশ প্রতিদিন। স্মার্ট নারীরা স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে, বললেন পলক কালের কণ্ঠ। ইউক্রেন রাশিয়া নয়, ২০২২ সালের সব থেকে রক্তক্ষয়ী সংঘাতের নাম প্রকাশ করল ইকোনমিস্ট। মানব জমিন, তীব্র গরমেও নারীর টানে ছুটছে মানুষ, এটি যুগান্তরের শিরোনাম। কলকাতা শিরোনাম, রমজান মাসেই ভাঙা পড়ল ২৫০ বছরের পুরনো মসজিদ সংলগ্ন মাদ্রাসা, শুরু বিতর্ক। সংবাদ প্রতিদিন, দাবদাহ থেকে এখনই মুক্তি নেই, তাপপ্রবাহে পূর্বে দক্ষিণবঙ্গ, বাড়তি সতর্কতা ৫ জেলায়, আনন্দবাজার পত্রিকা। গণশক্তি লিখেছে, আতিক হত্যাকাণ্ডে সাসপেন্ড ৫ পুলিশ আধিকারিক।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। রাজনীতির খবরে ইত্তেফাক লিখেছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও অগ্নি সন্ত্রাসের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাভাবিক পরিস্থিতিকে অস্থিতিশীল করতে অশুভ শক্তি কাজ করছে, নির্বাচনকে কেন্দ্র করে অপতৎপরতা আবারও শুরু হয়েছে, পরপর কয়েক জায়গায় আগুন লাগার ঘটনা তো অগ্নি সন্ত্রাসের মতোই, মার্কেটে কি আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, দেশের মার্কেটগুলোতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পাহারায় থাকবে। এদিকে নয়া দিগন্ত পত্রিকায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য পরিবেশিত হয়েছে। তিনি বলেছেন, সরকার জিয়া পরিবারের সকল সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রশাসনমূলক বিচার ও ফরমাইশি রায় দিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার হীন চক্রান্ত করছে।
ইউক্রেন রাশিয়া নয়, ২০২২ সালের সব থেকে রক্তক্ষয়ী সংঘাতের নাম প্রকাশ করেছে ইকোনমিস্ট। মানব জমিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ২০২২ সালের সব থেকে রক্তক্ষয়ী সংঘাত কোনটি? প্রথমেই সবার মাথায় আসবে ডনবাস অঞ্চল নিয়ে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের কথা, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। দ্য ইকোনমিস্টের এক রিপোর্টে জানানো হয়েছে, ইথিওপিয়ার সংঘাতই গত বছর সবথেকে বেশি রক্ত ঝরিয়েছে। ২০২০ সাল থেকে ইথিওপিয়ায় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছে, এতে ৬ লাখেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন, আর ইউক্রেনে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ ৮০০০এর বেশি হতে পারে। অথচ ইথিওপিয়ায় এর কয়েক গুণ বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে তা নিয়ে কোনো রিপোর্ট নেই। ইথিওপিয়ার টাইগ্রে সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো মাথা ব্যথা না থাকা নিয়ে উদ্বিগ্ন মানবাধিকার সংস্থাগুলো। ২ বছর ধরে চলা সশস্ত্র সংঘাতটিকে বলা হয় ইথিওপিয়ার ইতিহাসের সবথেকে দীর্ঘ সময় ধরে চলা রাজনৈতিক ও জাতিগত সংঘাত।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক সংবাদ প্রতিদিন লিখেছে, রমজান মাসেই ভেঙে ফেলা হল ২৫০ বছরের পুরনো একটি মাদ্রাসা। অন্তত ১২০ জন মুসলিম ছাত্রের পঠন পাঠন চলত ওই মাদ্রাসায়, তাদের মধ্যে অনেকে স্থায়ীভাবে থাকত সেখানেই। অভিযোগ, বিনা নোটিশে সেই মাদ্রাসা কার্যত গুঁড়িয়ে ফেলা হয়েছে। প্রশাসনের সাফাই সত্ত্বেও ঘটনায় উস্কে উঠেছে বিতর্ক। ঘটনাটি নয়াদিল্লির, সেখানকার বাঙালি বাজার এলাকার জনপ্রিয় এক মসজিদে এমনই কাণ্ড ঘটেছে। সম্প্রতি মসজিদ সংলগ্ন একটি বহু পুরনো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে।
আজ বিলকিস বানু কাল ধর্ষকদের মুক্তি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের প্রশ্ন। এনডিটিভির এ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের গুজরাট রাজ্যের বিলকিস বানুর ধর্ষকদের সাজা মওকুফ ও মুক্তি দেওয়ার বিষয়ে নথিপত্র চেয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। তবে এ আদেশের বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও গুজরাট রাজ্য সরকারের আবেদন করার সুযোগ রয়েছে। সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, তারা ১১ জনের সাজা মওকুফের বিষয়ে নথি উপস্থাপন করতে আগ্রহী না। এর আগে গত বছরের নভেম্বরে ভুক্তভোগী বিলকিস বানু সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। আবেদনে তিনি ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ১১ জনের সাজা মওকুফ ও মুক্তি দেওয়ার বিরোধিতা করেন। ২০০২ সালে গুজরাট দাঙ্গার সময় দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছিলেন ২১ বছর বয়সী গৃহবধূ বিলকিস বানু। সে সময় তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ধর্ষকেরা বিলকিসের ৩ বছর বয়সী কন্যাসহ পরিবারের ৭ সদস্যকে খুন করেছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় ২০০৮ সালে ১১ অপরাধীর যাবজ্জীবন কারাদণ্ড হয়। সুপ্রিম কোর্ট বলে, একজন সন্তান সম্ভবা নারীকে ধর্ষণ করা হয়েছে, কয়েকজনকে হত্যা করা হয়েছে, এটিকে অন্যান্য হত্যা মামলার সঙ্গে তুলনা করা যাবে না। সাজা মওকুফের বিষয়ে প্রশ্ন তুলে সর্বোচ্চ আদালত বলেছে, এ ঘটনায় সরকার কি মানবিক আচরণ করেছে? কোন বিষয়গুলো সাজা মওকুফের ক্ষেত্রে বিবেচনা করা হয়েছে? আজ বিলকিস বানু, কাল এমনটা যে কারো সঙ্গে ঘটতে পারে। আপনি, আমি, যে কেউ ভুক্তভোগী হতে পারে।
আতিক হত্যাকাণ্ডে সাসপেন্ড ৫ পুলিশ আধিকারিক। খবরটিতে লেখা হয়েছে, গত ১৫ এপ্রিল পুলিশের সামনে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে রাজনীতিক আতিক আহমেদ এবং তার ভাই আশরাফের হত্যার ঘটনায় ৫ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল প্রশাসন। বুধবার প্রয়াগরাজ আদালত ৩ অততায়ীকে ৪ দিনের পুলিশ হেফাজত দিয়েছে। ভারতের উত্তরপ্রদেশে বন্দুকধারীর গুলিতে নিহত সাবেক সংসদ সদস্য আতিক আহমেদের স্ত্রী শায়েস্তা পারভিনকে খুঁজছে পুলিশ। উত্তরপ্রদেশ পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকায় তার নাম রয়েছে। শায়েস্তার সন্ধান পেতে ৫০,০০০ রুপি পুরস্কারও ঘোষণা করা হয়েছে। তবে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, কাজটি পুলিশের জন্য কঠিন হতে পারে।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।